বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 19 মে 5 জ্যৈষ্ঠ এবং ফার্সি 29 উর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছে। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ভারতের মধ্যপ্রদেশের একটি মসজিদে উগ্র হিন্দুত্ববাদীদের অগ্নি সংযোগ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে বিশ্বে খাদ্য সংকট শুরুর আশঙ্কার মাঝে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে খাদ্যমন্ত্রীর আশ্বাসবাণী সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রং ধনু। প্রান্তিক আয়োজন রয়েছে, নিয়মিত পরিবেশনা, কথাবার্তা, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম। ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে জানাল জাতিসংঘ। বিষয়টি আমেরিকার জন্য লজ্জাজনক বলে মন্তব্য তেহরানের। নিজের তৈরি হালকা পরিবহন বিমান সিমোর্গ উন্মোচন করল ইসলামী প্রজাতন্ত্র ইরান। এটি নির্মাণে অনুসরণ করা হয়েছে আন্তর্জাতিক মান ও নীতিমালা। বাংলাদেশ থেকে বিমানের হজ ফ্লাইট শুরু নিয়ে অনিশ্চয়তা। 31 মে পূর্ব নির্ধারিত সময়ে ফ্লাইট শুরু সম্ভব নয় বলে জানাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এবং ভারতের মহারাষ্ট্র রাজ্যে এবার মুঘল শাসক আওরঙ্গজেবের কবর ভেঙে ফেলার দাবি জানাল রাজ ঠাকরের নেতৃত্বাধীন উগ্র হিন্দুত্ববাদী দল নবনির্মাণ সেনা। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের আরোপিত নিষেধাজ্ঞায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি এলেনা দোহান। তিনি ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। চলতি মাসের গোড়ার দিকে ইরান সফরে এসে এদেশের উপর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব খতিয়ে দেখেন এলেনা। সফরের শেষ পর্যায়ে বুধবার তেহরানে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাব সম্পর্কে নিজের প্রত্যক্ষ করা অনুসন্ধান প্রতিবেদন তুলে ধরতে গিয়ে তিনি এ আহ্বান জানান। বিশ্বের বলদর্পী ও দাম্ভিক শক্তিগুলো বিগত কয়েক দশক ধরে স্বাধীন চেতা দেশগুলোকে চাপে রাখার কৌশল হিসেবে নিষেধাজ্ঞাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। 1990-এর দশকের গোড়ার দিক থেকে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সহ অর্থনৈতিকভাবে উন্নত আরও কিছু দেশ ইরান সহ বিশ্বের বহু দেশের উপর শত শত নিষেধাজ্ঞা আরোপ করেছে। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব হওয়ার পর এদেশের উপর নিষেধাজ্ঞা আরোপ শুরু হয়।
এদিকে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা বেআইনি কাজ করেছে এবং এর ফলে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি যে বক্তব্য দিয়েছেন তাকে আমেরিকার জন্য আরেকটি কেলেঙ্কারি বলে মন্তব্য করেছে তেহরান। ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরমি বলেছেন, আমেরিকার ইতিহাস এমন কলঙ্কে ঠাসা থাকলেও মার্কিন নেতাদের লজ্জা পেতে দেখা যায় না। ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের আরোপিত নিষেধাজ্ঞায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি এলেনা দোহান। তিনি ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ নিজেদের তৈরি পরিবহন বিমান সিমর্গ উন্মোচন করেছে। এ সময় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা অস্তিয়ানি সহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান শিল্প সংস্থার বিশেষজ্ঞরা এটি নির্মাণ করেছেন। এতে সহযোগিতা দিয়েছে ইস্পাহানে অবস্থিত বিমান নির্মাণ শিল্প কোম্পানি হেসা, সেখানেই আজ এটি উন্মোচন করা হয়। ইরানের তৈরি সিমর্গ হালকা পরিবহন বিমান, এটি নির্মাণে আন্তর্জাতিক মান ও নীতিমালা পুরোপুরি অনুসরণ করা হয়েছে। এই বিমান দেশের সামরিক ও বেসামরিক উভয় খাতের চাহিদা মেটাতে সক্ষম। ইরানের প্রতিরক্ষামন্ত্রী বিমানটি উন্মোচনের পর বলেছেন, আশা করছি চলতি ফার্সি বছরে এ খাতে আরও নতুন নতুন সাফল্য আসবে। তিনি আরও বলেন, নতুন নির্মিত হালকা বিমান উদ্ধার তৎপরতায় অত্যন্ত কার্যকরী। তিনি আঞ্চলিক পরিবর্তিত পরিস্থিতি ও নানা হুমকির প্রতি ইঙ্গিত করে বলেন, যুদ্ধক্ষেত্রে লজিস্টিক সহযোগিতা এবং পণ্য ও যাত্রী পরিবহন সহ বিভিন্ন মিশনে যাত্রীবাহী বিমানের প্রয়োজনীয়তা রয়েছে। জাতীয় প্রতিরক্ষা শক্তি জোরদারে তার মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান। ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি বলেছেন, তার দেশের তেল ভালো দামে ব্যাপকভাবে রপ্তানি করা হচ্ছে। ইরানের তেল খাতের উপর যখন আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা চলছে তখন এ খবর দিলেন ওউজি। তিনি আরও বলেছেন, নিত্য প্রয়োজনীয় ও কৃষিপণ্যের বিনিময়ে ল্যাতিন আমেরিকার দেশগুলোতে ইরানি তেল রপ্তানির চুক্তি হয়েছে। তেল ইরানের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের খাত হলেও বিগত মার্কিন সরকারের আরোপিত কঠোর নিষেধাজ্ঞার কারণে এদেশের তেল রপ্তানি মারাত্মকভাবে কমে যায়, কিন্তু সাম্প্রতিক সময়ে নানা কৌশলে ইরান ওই নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে তেল রপ্তানি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তেলমন্ত্রী ওউজি বুধবার তেহরানে আরও বলেন, রাশিয়ার জ্বালানি খাতের উপর পাশ্চাত্যের সাম্প্রতিক নিষেধাজ্ঞা আরোপের পর বাকি তেল রপ্তানিকারক দেশগুলো রাশিয়ার বাজার ধরার চেষ্টা করছে। তিনি বলেন, ইরান আগের তেল ক্রেতাদের ধরে রেখে নতুন নতুন ক্রেতা খোঁজার কাজ করে যাচ্ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টে 22 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ সরকারের নির্ধারিত সময়ে হজযাত্রা শুরু করতে ধর্ম মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিলেও নির্ধারিত সময়ে বিমানের হজ ফ্লাইট শুরু করা সম্ভব নয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সৌদি কর্তৃপক্ষ বিমানের ফ্লাইটের স্লট চূড়ান্ত না করায় পূর্ণাঙ্গ প্রস্তুতিতে কিছুটা ঘাটতি রয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বিমানের হজ ফ্লাইট শুরু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী বিমানের হজ ফ্লাইট 31 মে শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে ফ্লাইট শুরু সম্ভব নয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হজযাত্রার আগে যাত্রীদের প্রাক নিবন্ধন, এজেন্সি থেকে এজেন্সি সমন্বয়, মোয়াল্লেম নির্বাচন, সৌদি আরবে বাড়ি ভাড়া, পরিবহন, খাবারের ব্যবস্থা এসব করতে হয়। এরপর ভিসা ও হজযাত্রা শুরু হয়। এটা বিশাল একটি প্রক্রিয়া। সঙ্গত কারণেই এসব প্রক্রিয়া শেষ করে 31 মে থেকে হজযাত্রা কোনোভাবেই সম্ভব হবে না। এদিকে সরকার নির্ধারিত সময় হজযাত্রা শুরু করতে যেসব সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ধর্ম মন্ত্রণালয়, তারা আগামী 31 মে থেকেই হজযাত্রা শুরু করতে চায়। তবে সৌদি কর্তৃপক্ষ বিমানের ফ্লাইটের স্লট চূড়ান্ত না করায় পূর্ণাঙ্গ প্রস্তুতিতে কিছুটা ঘাটতি রয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চলতি বছর বাংলাদেশ থেকে 57,856 জন মুসলমান হজে যেতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 9 জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের জন্য এবার বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে জন প্রতি 1,40,000 টাকা। এর আগে গত 27 এপ্রিল সচিবালয়ে চলতি বছরের হজ ব্যবস্থাপনা নিয়ে সমন্বয় সভা করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বৈঠকে আগামী 31 মে থেকে হজ ফ্লাইট শুরুর ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। বাংলাদেশের হজ এজেন্সি সমূহের সমিতি হাবের সভাপতি এম শাহাদ হোসেন তসলিম বলেছেন, হজযাত্রা বিশাল একটি প্রক্রিয়া, এক মাস আগে ঘোষণা দিয়ে হজযাত্রা করা সম্ভব নয়, তাই বিষয়টি চিঠি দিয়ে ধর্ম মন্ত্রণালয়কে জানানো হয়েছে, কিন্তু তেমন সাড়া পাচ্ছি না। ধর্ম মন্ত্রণালয় নির্ধারিত 31 মে থেকেই হজযাত্রার ফ্লাইট উদ্বোধন করতে চায়। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, হজ ফ্লাইট নিয়ে আজ বিমানের মিটিং রয়েছে, ওই মিটিং এর পর বিস্তারিত জানানো যাবে হজ ফ্লাইট কবে থেকে শুরু হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতে গ্রেপ্তার পি কে হালদার সহ 12 জনের বিরুদ্ধে নতুন আরেকটি মামলা করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। মামলায় তাদের বিরুদ্ধে FAS ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের 44 কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগ আনা হয়েছে। কাগজে প্রতিষ্ঠান দিয়ে শিপিং লিমিটেডের নামে এ টাকা ঋণ দেওয়া হয়েছিল। আজ সকালে দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে 1-এ মামলাটি দায়ের করেন। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেছেন, এটা মা মাটি মানুষের পার্টি, এটা বিজেপি পার্টি নয়। বিজেপি পার্টি তো আজকে তুঘলকি রাজত্ব চালাচ্ছে দেশ। আজ তিনি ঝাড়গ্রাম জেলার তৃণমূল কর্মী সম্মেলনে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। মমতা বলেন, কয়েকটা কেন্দ্রীয় সরকারি এজেন্সি দিয়ে দেশে তুঘলকি কাণ্ড চালাচ্ছে। আজ কারো বাঁচার অধিকার নেই, স্বাধীনতার অধিকার নেই, নাগরিক অধিকার নেই, সব অধিকারকে খর্ব করে দিয়েছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত মুঘল শাসক আওরঙ্গজেবের কবর ভেঙে ফেলার দাবি জানিয়েছে রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। এর আগে সম্প্রতি রাজ্যের মসজিদগুলোর লাউডস্পিকার থেকে আজান বন্ধ না হলে হনুমান চালিসা বাজানোর দাবি তুলেছিল এই উগ্র হিন্দুত্ববাদী দল। মহারাষ্ট্র সরকার আওরঙ্গজেবের কবরের আশপাশে পুলিশ নিরাপত্তা বাড়িয়েছে বলে জানা গেছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের মহারাষ্ট্রে মসজিদে লাউডস্পিকার বন্ধের দাবি এবং হনুমান চালিসা বিতর্কের পর এবার নয়া বিতর্কের জন্ম দিয়েছে রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা বা MNS। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উদ্দেশ্যে MNS বলছে, উদ্ধব ঠাকরে সরকারের উচিত মুঘল শাসক আওরঙ্গজেবের কবর ভেঙে ফেলা। এরপরে মহারাষ্ট্র সরকার ঔরঙ্গাবাদের খুলদাবাদে আওরঙ্গজেবের কবরের আশেপাশে পুলিশি নিরাপত্তা বাড়িয়েছে। হিন্দি গণমাধ্যম ABPLive.com সূত্রে প্রকাশ, MNS বলছে, শিবাজির ভূমিতে আওরঙ্গজেবের কি কাজ? MNS এর মুখপাত্র গজানন কালে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উদ্দেশ্যে বলেছেন, শিবাজির ভূমিতে আওরঙ্গজেবের কবরের কি দরকার? এই কবরটি ভেঙে ফেলা উচিত যাতে সেখানে লোকেরা না যায়। তিনি আরো বলেন, মাননীয় বালাসাহেব ঠাকরেও একই কথা বলেছিলেন, আপনি বালাসাহেবের কথা শুনবেন কি? আপনি ইতোমধ্যে ঔরঙ্গাবাদের নাম পরিবর্তনের দাবি উল্টে দিয়েছেন। আজ বৃহস্পতিবার হিন্দি গণমাধ্যম অমর উজ্জেলা সূত্রে প্রকাশ, রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার হুমকির পর উদ্ধব ঠাকরে সরকার ঔরঙ্গাবাদে ঔরঙ্গজেবের কবর 5 দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এমনটাই জানিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তিনি বলেন, মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি 5 দিনের জন্য বন্ধ থাকবে যাতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রভাবিত না হয়। আজ ABPLive.com গণমাধ্যম সূত্রে প্রকাশ, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI ঔরঙ্গাবাদ এলাকার সুপারিনটেন্ডেন্ট মিলন কুমার চৌলে বলেছেন, এর আগে মসজিদ কমিটি সমাধিটি তালা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমরা তা খুলে দিয়েছিলাম, কিন্তু বুধবার আমরা আগামী 5 দিনের জন্য এটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ দেশটির সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণের প্রশংসা করে বলেছেন, নির্বাচনের ফলাফলে প্রমাণিত হয়েছে হিজবুল্লাহ এবং এই সংগঠনের সশস্ত্র সংগ্রামের প্রতি তাদের সমর্থন অব্যাহত রয়েছে। লেবাননে গত রোববার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে হিজবুল্লাহ নেতৃত্বাধীন জোট বিজয়ী হয়েছে। এ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে বুধবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সাইয়েদ নাসরুল্লাহ। তিনি বলেন, জনগণকে ভয় দেখিয়ে ভোটদানে বিরত রাখার অপচেষ্টা ব্যর্থ হয়েছে এবং জনগণ ব্যাপকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে প্রমাণ করেছেন হিজবুল্লাহর প্রতি তাদের সমর্থন অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল তার সংগঠনের নেতাদেরকে গুপ্ত হত্যার লক্ষ্যবস্তুতে পরিণত করলে তার জন্য অজানা মূল্য পরিশোধ করতে হবে। আঞ্চলিক এবং বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের কাছে লেখা এক চিঠিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসমাইল হানিয়া। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা মধ্যপ্রদেশের একটি মসজিদে অগ্নি সংযোগ করেছে। পর্যবেক্ষকরা বলছেন, ভারতের বিজেপি সরকারের কিছু ভুল নীতির কারণে উগ্র হিন্দুত্ববাদের বিস্তার ঘটছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা মধ্যপ্রদেশের একটি মসজিদে অগ্নি সংযোগ করেছে। পাকিস্তানের দৈনিক জাঙ্গ পত্রিকা এ সংক্রান্ত প্রতিবেদনে লিখেছে, মধ্যপ্রাচ্যের নিমুচ এলাকায় অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া উগ্র হিন্দুত্ববাদীরা সেখানকার মুসলমানদের ঘরবাড়িতেও পাথর ও অন্যান্য জিনিস দিয়ে হামলা চালিয়েছে এবং এতে অন্তত 23 জন মুসলমান আহত হয়েছে। এদিকে অপর এক ঘটনায় উত্তরপ্রদেশ রাজ্যে সন্তানকে গ্রেফতারের প্রতিবাদ করায় এক মুসলিম নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এর কিছুদিন আগে রাজস্থান রাজ্যের কেরাওয়ালি এলাকায় মুসলমানদের অন্তত 40টি বাড়ি জ্বালিয়ে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। এভাবে সাম্প্রতিক বছরের ঘটনাবলী লক্ষ্য করলে দেখা যাবে, সরকার ধর্মের নামে উগ্র জাতীয়তাবাদকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং উগ্র হিন্দুত্ববাদীরা মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালানো ছাড়াও তাদের ধর্মীয় স্থাপনারও অবমাননা করছে। সর্বশেষ মধ্যপ্রদেশের নিমুচ এলাকার একটি মসজিদে উগ্র হিন্দুত্ববাদীদের অগ্নিসংযোগের ঘটনা থেকে বোঝা যায়, নিরাপত্তা বাহিনীর ছত্রছায়ায় এসব উগ্রবাদীরা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। গত এপ্রিল মাসে মধ্যপ্রদেশে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসব চলাকালে উগ্র হিন্দুত্ববাদীরা মুসলমানদের শত শত ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। পর্যবেক্ষকরা বলছেন, ভারতে মুসলমানদের ধর্মীয় স্থাপনাগুলোতে উগ্র হিন্দুত্ববাদীদের অগ্নিসংযোগের ঘটনা নতুন কিছু নয়। 2020 সালে অন্তত 6টি মসজিদে হামলা ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। বিদ্বেষ ও উস্কানিমূলক বক্তব্যের কারণে উগ্র হিন্দুত্ববাদীরা ভারত জুড়ে বেপরোয়া হয়ে উঠেছে। এরই জেরে বহু পুরানো ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ধ্বংস এবং এরপর সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দিয়ে বহু নিরীহ মুসলমানদের হত্যা করেছিল উগ্র হিন্দুত্ববাদীরা। প্রকৃতপক্ষে ভারতের বিজেপি সরকারের কিছু ভুল নীতির কারণে উগ্র হিন্দুত্ববাদের বিস্তার ঘটছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, বিজেপি সরকার কেন উগ্রবাদ ছড়িয়ে দিতে চায়? অভিযোগ রয়েছে, হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি সবসময় নির্বাচনে জেতার জন্য এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মোকাবেলায় নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের জন্য উগ্র হিন্দুত্ববাদকে ব্যবহার করে থাকে, আর এ কারণে প্রায়ই মুসলমানদের উপর পরিকল্পিত হামলার ঘটনা ঘটছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। ইউক্রেনে রুশ হামলার পর খাদ্য সংকট শুরু হয়েছে বিভিন্ন দেশে। এমন পরিস্থিতিতে আসন্ন মাসগুলোতে বিশ্বজুড়ে খাবারের ঘাটতি দেখা দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। তবে দেশে কোনোভাবেই খাদ্য ঘাটতির আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশের খাদ্যমন্ত্রী। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি।
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে খাদ্য সংকট শুরু হয়েছে বিভিন্ন দেশে। এরকম পরিস্থিতিতে আসন্ন মাসগুলোতে বিশ্বজুড়ে খাবারের ঘাটতি দেখা দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। এমনকি এর কারণে বছরের পর বছর ধরে বিশ্বজুড়ে দুর্ভিক্ষ চলতে পারে বলেও সতর্কবার্তা উচ্চারণ করেছে সংস্থাটি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। খাদ্য নিয়ে বিশ্বব্যাপী এমন আশঙ্কার মাঝে বাংলাদেশের খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন, বিশ্বে খাদ্য সমস্যা আছে, তবে বাংলাদেশে কোনোভাবেই খাদ্য ঘাটতির আশঙ্কা নেই। কৃষিপ্রধান দেশ বলেই ধানে চালে আমাদের সমস্যা নেই, গম যতটুকু লাগবে আমরা আমদানি করে নিতে পারব, আর চালের দাম খুব শিগগিরই সহনীয় পর্যায়ে নেমে আসবে। গতকাল বুধবার সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন, অটো রাইস মিল মালিকরা ধান কিনছেন কিন্তু তারা উৎপাদনে যাননি, যে ধান দুদিনে শুকাতো বৃষ্টির জন্য সেটা 5-7 দিন লাগছে, ফলে চালের দাম একটু বেড়েছে। এ অবস্থায় দাম নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিয়েছে সরকার, চিন্তার কিছু নেই, যোগান কম নেই।
যিনি বলেছেন মির্জা ফখরুল সাহেব যে সরকারের পরিকল্পনা হয়ে চালের দাম বাড়ছে, এ কথা সত্য নয়। মিলাররা এখন বাজার থেকে ধান কিনাতে ব্যস্ত, প্রোডাকশনে তারা সঠিকভাবে এখন যায় নাই। কোনো ক্রমেই আমাদের দেশে খাদ্য ঘাটতির সম্ভাবনা নাই। সরকারিভাবে গম নিয়ে আমরা খুব চিন্তা করছি না, বেসরকারি যারা আমদানি করে তাদেরও প্রবলেম হবে না।
তবে মন্ত্রীর এমন আশ্বাসবাণীর তোয়াক্কা না করেই এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে কেজি প্রতি 2-5 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। পাইকারি বাজারে চালের দাম বাড়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। গতকাল বুধবার রাজধানীতে প্রায় সব ধরনের চালের দাম খুচরা বাজারে প্রতি কেজি 3-5 টাকা বেশি দরে কিনতে হয়েছে। ভরা মৌসুমেও কেন চালের দাম বাড়তি, এমন প্রশ্নে কাউরান বাজারের পাইকারি ব্যবসায়ীরা বলেছেন, বোরো ধানের বড় অংশই কৃষকদের কাছ থেকে কিনে নিয়েছে ফড়িয়া ও মিলাররা, চাল করে বাজারে ছাড়ার কথা তাদের, তারা সেটা না করে গুদামে আটকে রেখেছে। মিলারদের কাছ থেকে চালের পর্যাপ্ত সরবরাহ বাজারে আসছে না, এ কারণে চালের সংকট এবং মূল্য দুটোই বাড়ছে। এদিকে বেড়েছে গম নিয়ে দুশ্চিন্তা, গমের মজুদও এখন তলানিতে। গত বছর এ সময় দেশে গমের মজুদ ছিল 2,85,000 টন, এবছর এই গমের মজুদ আছে মাত্র 1,06,000 টন। গত 13 মে ভারত গম রপ্তানি বন্ধ করার প্রজ্ঞাপন জারি করার পর আটা ও ময়দার বাজারে এর প্রভাব পড়েছে। আটা প্রতি কেজি এখন 40 টাকায় উঠে গেছে। কৃষি অর্থনীতিবিদ ডক্টর আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেছেন, সরকারের মন্ত্রীরা বলছেন দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি হবে না, গম নিয়েও কোনো চিন্তা নেই, চলমান সমস্যা দ্রুত সমাধান হবে, কিন্তু কিভাবে সমাধান হবে এ বিষয়ে পরিষ্কার কিছু বলছেন না তারা। সরকারের মধ্যে ধোঁয়াশা থাকলে চালের দাম আরও বাড়বে, এজন্য সরকারকে খোলাসা করেই কথা বলতে হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শিশু কিশোরদের সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু।
রংধনু
রংধনু আসরের কাছের দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। প্রত্যেক আসরের মতো আজও তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, আজকের আসরে রয়েছে দুটি গল্প ও একটি গান। অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমেই ইরাকে প্রচলিত একটি গল্প শোনা যাক। গল্পটির নাম সওদাগরের স্বপ্ন।
সে অনেক দিন আগে বাগদাদ শহরে এক ধনী সওদাগার বাস করতেন। খুব সুন্দর একটি বাড়ি ছিল তাঁর। বাড়ির পাশে ডালিম গাছের চমৎকার বাগান। কিন্তু এই সওদাগারের সুখ বেশি দিন থাকল না। তিনি ব্যবসায় মার খেয়ে এমন গরিব হয়ে গেলেন যে এখন তাঁকে দিন মজুরের কাজ করে সংসার চালাতে হয়।
এক রাতে তিনি ঘুমিয়ে আছেন, স্বপ্নের মধ্যে একটি কণ্ঠস্বর শুনতে পেলেন সওদাগর। কে যেন তাকে বলছে, শোনো, তুমি কায়রো চলে যাও, ওখানে গেলে অনেক টাকা পয়সা পাবে, ধন সম্পদ পাবে, দেরি করো না, কায়রো যাও।
পরদিন সকালে ঘুম থেকে উঠেই তিনি কায়রোর পথে রওনা হয়ে গেলেন। অনেকদিন পরে তিনি কায়রো শহরে পৌঁছালেন। তখন রাত হয়ে গেছে। রাতটি কাটানোর জন্য সওদাগর একটি মসজিদে ঢুকলেন।
কিছুক্ষণ পরে একদল চোর এলো মসজিদের পাশে। তারা মসজিদের পাশের বাড়িটিতে চুরি করার মতলবে এসেছে, কিন্তু তাদের উপস্থিতি টের পেয়ে গেলেন বাড়ির মালিক। তিনি হইচই করে বাড়ির অন্য সদস্যদের ডাকাডাকি করতে লাগলেন। এমন শোরগোল শুনে চোরের দল ভয়ে পালিয়ে গেল।
গৃহকর্তার চিৎকারে ছুটে এলো নৈশ প্রহরীরা। তারা চোরগুলোকে পেল না, পেল মসজিদে ঘুমিয়ে থাকা সওদাগারকে। তারা তাঁকে গ্রেপ্তার করল এবং লাঠি দিয়ে পিটুনি দিল। মার খেয়ে বেচারা গেলেন অজ্ঞান হয়ে। সৈন্যরা সওদাগারকে কারাগারে পুরে দিলেন। ওখানে তিন দিন তিন রাত পড়ে থাকলেন সওদাগার।
তারপর বিচারক এসে সওদাগারকে জিজ্ঞেস করলেন, কে তুমি, কায়রো শহরে কেন এসেছ তুমি?
বেচারা সওদাগার জবাব দিলেন, আমি বাগদাদের একজন সৎ পরিশ্রমী সওদাগার, খুব অভাবের মধ্যে পড়েছে আমি। সেদিন স্বপ্নে দেখলাম একটি কণ্ঠ আমাকে বলছে আমি যেন কায়রো চলে আসি, এখানে এলে নাকি আমি ধন সম্পদ পাব, কিন্তু ধন সম্পদের বদলে পেলাম লাঠির মার।
এ কথা শুনে হেসে উঠলেন বিচারক, বললেন, তুমি দেখছি খুবই বোকা, স্বপ্নে বিশ্বাস করো? আমি নিজেও তো অন্তত তিনবার স্বপ্নে দেখেছি একটি কণ্ঠ আমাকে বলছে বাগদাদে যাও, ওখানে ডালিম গাছের ধারে একটি বাড়ি আছে, ওই বাড়ির উঠানে আছে একটি ঝর্ণা, এই ঝর্ণার নিচে তুমি অনেক ধন সম্পদ পাবে। তোমার কি মনে হয় আমি এতই বোকা যে স্বপ্নে কি বলল আর তাই শুনে আমি বাগদাদ ছুটে যাব?
সওদাগারের নির্বুদ্ধিতায় বিচারক আবারও এক চোট হেসে নিলেন। তারপর তিনি তাকে টাকা পয়সা দিলেন বাড়ি ফিরে যেতে। দ্রুত বাগদাদ ফিরে এলেন সওদাগার, কারণ তিনি জানেন বিচারক যে বাড়ি, ডালিম গাছ ও উঠানের কথা বলেছেন সেটি তার নিজেরই বাড়ি, ডালিম গাছ ও উঠান।
বাড়ি ফিরেই তিনি উঠানে ঝর্ণার নিচে মাটি খুঁড়লেন। মাটির নিচে পেলেন ঘড়া বা কলস ভর্তি সোনা, হিরে, পান্না ও মুক্ত। বিচারকের স্বপ্নের কণ্ঠস্বরটি তাহলে সত্যি ছিল, আপন মনে হাসলেন তিনি। তারপর থেকে আবার সুখ শান্তি ফিরে এলো সওদাগরের জীবনে, তাকে আর কখনো অভাবে পড়তে হয়নি।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা আরেক সওদাগারের গল্প শোনাব। এক গ্রামে এক সওদাগার বাস করত। সে বাণিজ্য করতে দূর দেশে যাবে। তার কাছে কিছু সোনার মোহর ছিল। সেই গ্রামে তার আপন বলতে কেউ নেই। যারা ছিল তাদের উপর সওদাগারের কোনো আস্থা ছিল না। মোহরগুলো কোথায় রেখে যাবে এ নিয়ে মহা দুশ্চিন্তায় পড়ে গেল। পরে খুব চিন্তাভাবনা করে বের করল,
পাশের বাড়িতে বুড়িমা আছে, খুবই ভালো মানুষ, তার কাছে রাখা যেতে পারে, সে আমানতের কোনোদিনও খেয়ানত করবে না।
পরদিন সে বুড়িমার কাছে গেল এবং বলল, বুড়িমা, এই পুটলিটা একটু যত্ন করে গুপ্ত স্থানে লুকিয়ে রাখবে, আমি দূর দেশে সওদা করতে যাচ্ছি, ফিরতে ছয় মাস সময় লেগে যাবে, ফিরে এসে তোমার কাছ থেকে আমার আমানতের জিনিস আমি ফেরত নেব।
বুড়িমা বলল, ঠিক আছে বাবা, আমি বেঁচে থাকতে তোমার এই জিনিস কাউকে ধরতে দেব না।
সওদাগার এবার নিশ্চিন্তে বাণিজ্য করতে চলে গেল। সওদাগার যাবার কিছুদিন পরে বুড়িমা অসুস্থ হয়ে পড়ল। দিন দিন অসুখ বাড়তে থাকায় বুড়িমা সওদাগরের আমানতের জিনিস নিয়ে মহা দুশ্চিন্তায় পড়ে গেল। বুড়িমা বুঝতে পারল যে তার মৃত্যু কাছাকাছি এসে পড়েছে।
আপনজন বলতে বুড়িমার কেউ ছিল না, কার কাছে রেখে যাবে এই আমানত? এ সময় মনে মনে চিন্তা করল, এই গ্রামের মোড়লের তো অনেক ধন সম্পদ আছে, সে এগুলোর প্রতি লোভ করবে না। এখানে তো সামান্য কয়েকটি পিতলের পয়সা মনে হয়।
সেদিনই অসুস্থ শরীর নিয়ে মোড়লের কাছে গেল এবং বলল, বাবা আমি তো মরে যাব, তুমি আমার একটা কথা রাখবে।
মোড়ল বলল, কি কথা বুড়িমা?
বুড়ি বলল, আমার এই পুটলিটা তোমার কাছে আমানত হিসেবে রাখতে হবে। পুটলিটার মালিক পাশের বাড়ির সওদাগর, সওদাগর এলে তার হাতে তুমি নিজ দায়িত্বে তুলে দেবে। আমার এই কথাটা তোমার রাখতে হবে বাবা।
পুটলিটা নিয়ে মোড়ল বলল, ঠিক আছে বুড়িমা, ওই সিন্ধুকটাই ভালো করে ভরে রাখবো।
বুড়িমা মোড়লের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার দিন রাতেই মারা গেল। বুড়িমা মারা যাবার পাঁচ দিন পার না হতেই মোড়ল সেই পুঁটলিটা খুলে ফেলল। পুঁটলিটা খুলেই মোড়ল হতভম্ব। পুঁটলির ভেতর দামি দামি সোনার মোহর দেখে সেগুলোর প্রতি মোড়লের লোভ হলো।
পুঁটলির দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে বলতে থাকে, বুড়ি মরেছে ভালোই হয়েছে, এখন এই মোহর আমার হয়ে গেল।
বুড়ি মারা যাওয়ার ছয় মাস পর সওদাগর ফিরে এলো। বুড়িমার খোঁজ করতেই জানতে পারলো অনেক দিন আগে সে মারা গেছে। বুড়িমার জন্য দুঃখ প্রকাশ করল সওদাগর। এরপর বুড়ির ঘরটায় অনেক তল্লাশি করলেও কোথাও খুঁজে পেল না তার পুঁটলিটা।
সওদাগর এবার চিন্তিত হয়ে পড়ল। চিন্তায় চিন্তায় পাগল হবার পালা, কারণ সে সারা জীবন কষ্ট করে এই সম্পদ অর্জন করেছে। সওদাগর ভেঙে না পড়ে মনে মনে চিন্তা করল যে বুড়িমা যেহেতু খুব বুদ্ধিমতী ও সৎ ছিল, তাই নিশ্চয়ই পুঁটলিটা কারো কাছে রেখে গেছে।
এই ভাবনার পর সওদাগর আরো ভালোভাবে খোঁজ খবর নিয়ে জানতে পারল যে বুড়িমা যেদিন মারা যায় সেদিনই মোড়লের বাসায় গিয়েছিল। তার হাতে ছিল একটা পুঁটলি। কথাটা শোনা মাত্রই সে মোড়লের কাছে ছুটে গিয়ে সব খুলে বলল, কিন্তু মোড়ল সব অস্বীকার করল।
সওদাগর মোড়লের বাড়ি থেকে ফেরার পথে মনে মনে বলতে লাগল, আমার এই সম্পদ যদি কষ্টের ও হালালের হয়ে থাকে, তবে আল্লাহর ইচ্ছায় আমি একদিন না একদিন তা ফিরে পাবই।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
এরপর থেকে মনের দুঃখে সওদাগর প্রায়ই বুড়িমার কবরের কাছে গিয়ে কাঁদতে লাগল। একদিন সওদাগর স্বপ্নে দেখল বুড়িমা তাকে বলছে, সওদাগর তুমি আর কেঁদো না, আমার সাথে বেইমানি করেছে মোড়ল, আমানতের খেয়ানত করেছে, এই জন্যে সে মারাত্মক শাস্তি ভোগ করবে। তোমার জিনিস যদি হালালের ও সৎ উপার্জন হয়ে থাকে, তবে সেটা অবশ্যই ফেরত পাবে।
সওদাগর এবার যেন কিছুটা সান্ত্বনা খুঁজে পেল। এরপর দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেল। একদিন সে শুনতে পেল মোড়ল এক কঠিন রোগে আক্রান্ত হয়েছে। কত দেশের কত কবিরাজ এলো, ডাক্তার এলো, কিন্তু কেউই কোনো রোগ ধরতে পারল না। মোড়লের ধন সম্পদ কমতে কমতে ভীষণ খারাপ অবস্থা হতে লাগলো। শেষমেশ সেই পুঁটলিটার উপর নজর পড়ল।
যেদিন রাতে মোড়ল ওই পুঁটলিটা বের করতে গেল, ঠিক সেই মুহূর্তে বাড়িতে ডাকাত পড়ল। ডাকাতরা তার সব ধন সম্পদের দলিল বের করে টিপসই নিল মোড়লের, সাথে নিল সেই পুঁটলিটা।
ঠিক সেদিনই সদগর আবার বুড়িমার কবরের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার মেয়ের বিয়ের জন্য পুঁটলিটা রেখেছিলাম, মেয়েটা বড় হয়েছে, তার বিয়ে হচ্ছে না টাকার জন্য, গ্রামের মোড়ল আমার এই আমানতের জিনিস খেয়ানত করেছে, আমি আল্লাহর কাছে অভিশাপ দিচ্ছি যে আমার এই পুঁটলিটা আটকে রেখেছে তার যেন ভয়াবহ কঠিন অসুখ হয়, পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ তাকে ভালো করতে পারবে না।
বুড়িমার কবরের পাশে ছিল একটা বড় বটগাছ, সেই বটগাছের নিচে বসে ডাকাতি করা লুটের জিনিস ভাগযোগ করছিল ডাকাতরা। ডাকাতদের সর্দার হঠাৎ সওদাগরের করুণ আর্তনাদ শুনে ফেলল। সে বুঝতে পারল যে এই পুঁটলিটা সওদাগরের, পুঁটলিটা চুরি করার জন্যই মোড়ল আজ কঠিন অসুখে ভুগছে এবং তার ধন সম্পদ সব গোল্লায় গেছে। আমরা যদি তার পুঁটলিটা ফেরত না, তাহলে আমাদের উপরও অভিশাপ লাগবে।
এসব ভেবে ডাকাত সর্দার ডাকাতদের সব ঘটনা খুলে বলে। সবার সম্মতি নিয়ে ডাকাত সর্দার ওই পুঁটলিটা সওদাগরের কাছে নিয়ে গিয়ে বলল, ভাই সওদাগর, আমরা বুঝে গেছি মানুষের সৎ হালালের পয়সা কখনো হজম করা যায় না। এই নাও তোমার সোনার মোহরের পুঁটলিটা, তুমি তোমার মেয়ের বিয়ে দাও ধুমধাম করে, আর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আর কখনো ডাকাতি করব না।
সব ডাকাতকে বিয়ে দাওয়াত দিল সওদাগর। সওদাগরের মেয়ের বিয়েতে আসার নিমন্ত্রণ পেয়ে ডাকাতটা তো মহা খুশি হল। সওদাগর ধুমধাম করে মেয়ের বিয়ে দিল, সওদাগরের খুশির সীমা রইল না।
বন্ধুরা, অনুষ্ঠানের পর্যায়ে রয়েছে একটি নাতে রাসুল। মোহাম্মদ নাবিয়ানা শিরোনামের গানটি লিখেছেন কবি মোশাররফ হোসেন খান, সুর করেছেন গোলাম মাওলা, আর গেয়েছে শিশুশিল্পী জাইমানুর, নাবিহানুর, শামিন, রাফা, মাহা, মোহান্নি, মুন্তাহিনা, মাইশা, ইউশা, আঞ্জুম, মারিয়া, রাবেয়া ও বসরা।
তো বন্ধুরা, তোমরা গানটি শুনতে থাকো, আর আমরা বিদায় নেই রংধনুর আজকের আসর থেকে।
মুহাম্মদ নাবি محمد صلى على محمد نبينا محمد حبيبنا محمد نبينا محمد حبيبنا محمد قم لي ولا محمد صلى على محمد قم لي ولا محمد صلى محمد نبينا محمد حبيبنا محمد نبينا محمد حبيبنا يا رسول الله يا حبيب الله اوي نامتي اغلي راكي بوكير مزهري দয়ার নবি পথ দেখান গভীরা ধারে ওই নামটি আগলে রাখি বুকের মাঝারে দয়ার নবি পথ দেখান গভীরা ধারে ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ নবিয়ানা حبيبنا يا محمد كم لي ولا يا محمد كم لي ولا يا محمد صل على محمد نبينا محمد حبيبنا محمد نبينا محمد
محمد حبيبنا يا رسول الله يا حبيب الله
رسول من عيون ترى تاري بريم بغل بارا
رسول من عيون ترى تاري بريم بغل بارا
روشني تيالو كي تو بيشو جهن
রসুল আমার ব্যাকুল মনে আকুল করগান ইয়া মুহাম্মদ রসুলাল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ নবিয়ানা ইয়া মুহাম্মদ হাবিবানা ইয়া মুহাম্মদ কমলিওয়ালা
ইয়া মুহাম্মদ কমলিওয়ালা محمد صل على
محمد نبينا محمد حبيبنا محمد نبينا محمد حبيبنا
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি গাজী আব্দুর রশেদ শুরু করছি 19 মে বৃহস্পতিবারের কথাবার্তার আসর। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, যানজটে নাকাল রাজধানীবাসী প্রথম আলো। যুগান্তরের শিরোনাম, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। শতভাগ সততার সঙ্গে পদ্মা সেতু নির্মিত হয়েছে বললেন সেতুমন্ত্রী কালের কণ্ঠ। ইত্তেফাকে লেখা হয়েছে আব্দুল গাফফার চৌধুরী আর নেই। মানব জমিনের শিরোনাম, ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিশ্বে খাদ্য সংকট আসন্ন বলেছে জাতিসংঘ। পিকে হালদার সহ 12 জনের বিরুদ্ধে আরও এক মামলা বাংলাদেশ প্রতিদিন। দ্য ডেইলি স্টার লিখেছে ডেঙ্গু ঝুঁকিতে রাজধানীবাসী, সিটি কর্পোরেশন কতটা প্রস্তুত। ভারতের শিরোনাম, কৃষ্ণ জন্মভূমিতে মসজিদ সরিয়ে মন্দির তৈরির দাবি, মামলা গ্রহণ করল আদালত। সংবাদ প্রতিদিন, একযোগে বিজেপি সিপিএমকে আক্রমণ মমতার, দলীয় কর্মীদেরও দিলেন বার্তা। আজকাল সিধুর এবার জেল যাত্রা, 34 বছরের পুরনো মামলায় 1 বছরের সাজা সুপ্রিম কোর্টে। আনন্দবাজার পত্রিকা। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পরে বা দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, সহসাই ফেরানো যাচ্ছে না পিকে হালদারকে, এই শিরোনাম করেছে মানব জমিন পত্রিকা, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের সাবেক ব্যাংক কর্মকর্তা পিকে হালদার, যিনি খুব সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছেন, তিনি বাংলাদেশ থেকে 1,000,000,000,000 টাকা ভারতে পাচার করেছিলেন, সেই ঘটনায় তিনি আটক হয়েছেন। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা খুব সহজ হবে না, এটি আমিও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এই কারণে যে তিনি যখন 1,000,000,000,000 কোটি টাকা বাংলাদেশ থেকে ভারতে পাচার করেছেন এবং সেই টাকা দিয়ে দৃশ্যমান বিভিন্ন প্রকল্প গড়ে তুলেছেন এবং তিনি ভারতে একটি বিরাট এলাকায় তার সাম্রাজ্য গড়ে তুলেছেন, বহু অবকাঠামো তৈরি করেছেন, এগুলো কিন্তু রাতের অন্ধকারে হয়নি কিংবা ভিন্ন কোনো গ্রহে এটি সম্পন্ন হয়নি, এটি ভারতের মাটিতেই হয়েছে এবং তা অনেক লোকের সামনেই হয়েছে। সরকারি বেসরকারি বিভিন্ন এজেন্সি সে বিষয়ে নিশ্চয়ই খবর রাখে। এরপরে যখন এইগুলো হয়েছে এবং তার বহুদিন পরে গিয়ে এখন বিশেষ একটি সময় এসে তিনি আটক হচ্ছেন এবং তাকে ফেরানোর ব্যাপারে নানা রকম বার্তা চালাচালি নানা রকমের চেষ্টা তৎপরতা চলছে, তখন আমরা একথা বলতেই পারি যে তাকে ফেরানো সহজ হবে না, তাকে সহজে ভারত দিয়ে দেবে না। নারায়ণগঞ্জের সাত খুনের আসামিকে ভারত দিয়ে দিয়েছিল কিন্তু বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে ফেরত দেয়নি। আরও এরকম গুরুত্বপূর্ণ কিছু ঘটনা আছে যেখানে ভারতের ভূমিকাটা খুব বেশি একটা ইতিবাচক নয়। পিকে হালদার দীর্ঘদিন ধরে তার অর্থ সম্পদ সেখানে সরিয়ে নেওয়ার সহযোগিতা পেয়েছে, তাতে আমি মনে করি না যে তাকে খুব সহজে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য এই সুযোগগুলো নেওয়া হয়েছে। তিনি তার এই সম্পদ তো ভারতের মাটিতে কাজে লাগাচ্ছেন এবং সেই সুবিধা তো ভারতের অর্থনীতি পাবে, পশ্চিমবঙ্গের অর্থনীতি পাবে। তাহলে কেন সহজে পশ্চিমবঙ্গ আমাদেরকে বা ভারত সরকার আমাদের কাছে পিকে হালদারকে ফিরিয়ে দেবে? ব্যাপারটা খুব সহজ না। সেক্ষেত্রে সরকার যদি খুব কূটনৈতিক উদ্যোগ নেয়, আন্তর্জাতিক সংস্থাগুলোর ব্যাপারে সহযোগিতা করে, তাহলে হয়তো সহজ হতে পারে।
জনাব সিরাজুল ইসলাম, সিরিয়ায় ইসরায়েলি বিমান লক্ষ্য করে S-300 ক্ষেপণাস্ত্র ছুঁড়ল রাশিয়া, এমন একটি খবর বের হয়েছে গতকাল, এই খবরের বিশেষ গুরুত্ব কি?
জি, ইহুদিবাদ ইসরায়েলের বিমানকে লক্ষ্য করে কয়েকদিন আগে সিরিয়ার ভূখণ্ড থেকে S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সেদিনের ঘটনাটি ছিল সিরিয়ার হামা প্রদেশের মাসিয়া শহরে ইসরায়েলি বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছিল এবং হামলা চালানোর পরে যখন ইসরায়েলি বিমানগুলো ফিরে যাবে তখন ওই বিমানকে লক্ষ্য করে S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এবং খবরে একথা বলা হয়েছে যে S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে কোনো লক্ষ্যবস্তুকে টার্গেট করে যখন ক্ষেপণাস্ত্র ছোড়া হয় তখন লক করে নিতে হয়। লক করে নিলে তখন এই ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত পায় এবং তখন গাইডেড সিস্টেমে রূপান্তরিত হয়। কিন্তু রাশিয়া এদিন যে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তা লক করা হয়নি, তাতে ধরে নেওয়া হচ্ছে যে ইসরায়েলি বিমানকে বা ইসরায়েলকে বিশেষ বার্তা দেওয়ার জন্য, সতর্কতামূলক বার্তা দেওয়ার জন্য এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, ইসরায়েলের বিমানকে ভূপাতিত করার জন্য নয়। এবং আমরা আর একটা কথা জানি যে সিরিয়ার মাটিতে যে S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে তা কিন্তু সিরিয়ার সরকারি বাহিনী বা সিরিয়ার সেনারা নিজেদের ইচ্ছামতো স্বাধীনভাবে ব্যবহার করতে পারে না। তো যাই হোক, যে অবস্থাই হোক না কেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং ইসরায়েলের ভিতরে সম্পর্কের একটা টানাপোড়েন তৈরি হয়েছে। ইসরায়েল ইউক্রেনকে সমর্থন করছে, এটি একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার জন্য। এই অবস্থায় সিরিয়ার মাটিতে ইসরায়েলি বিমানকে লক্ষ্য করে S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। বিষয়টিকে কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে যে রাশিয়ার সঙ্গে ইসরায়েলের আগামী দিনগুলো সম্পর্কের দিক দিয়ে খুব একটা সুখকর হবে না।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব কাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। কৃষ্ণ জন্মভূমিতে মসজিদ সরিয়ে মন্দির তৈরির দাবি সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। বহুদিন ধরেই মথুরায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমিতে নির্মিত শাহি ঈদগাহ মসজিদ নিয়ে বিতর্ক রয়েছে। কিছুদিন আগেই এই মসজিদ সরিয়ে দেওয়ার দাবিতে মামলা দায়ের করা হয় মথুরার একটি স্থানীয় দেওয়ানি আদালতে, কিন্তু সেই মামলা খারিজ করে দেয় আদালত। তারপরেই সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন মামলাকারীরা। সেই আপিলের ভিত্তিতে মথুরা জেলা আদালত রায় দিয়েছে এই মামলা শুনানি শুরু করতে হবে। বিশেষজ্ঞরা মনে করছেন এই মামলা শুনানি শুরু হওয়ার ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, হিন্দু মেয়েকে বিয়ে করার অপরাধ, বুলডোজারে গুড়িয়ে দেয়া হল মুসলিম যুবকের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। মধ্যপ্রদেশের ডেন্ডোরি জেলায় এ ঘটনাটি ঘটেছে। একযোগে বিজেপি সিপিএম কে আক্রমণ মমতার, দৈনিক আজকাল পত্রিকার এ খবরে লেখা হয়েছে, পশ্চিম মেদিনীপুরের পর ঝাড়গ্রাম, কর্মী সভা থেকে ফের বিজেপিকে আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতার দাবি, ভোটে হেরে বাংলাকে বদনাম করার হাতিয়ার হিসেবে কেন্দ্রীয় সরকারি এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি, কিন্তু এভাবে যে তৃণমূলকে আটকানো যাবে না তা স্পষ্ট করে দিয়েছেন মমতা। এসএসসি মামলায় ইতিমধ্যে সিবিআই এর প্রশ্নের সম্মুখীন হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গরুপাচারকাণ্ডে নিজাম প্যালেসে বৃহস্পতিবার স্বেচ্ছায় সিবিআই এর কাছে হাজিরা দিয়েছেন অনুব্রত মণ্ডল। একের পর এক দলীয় নেতামন্ত্রীকে সিবিআই তলব নিয়ে ভয়ানক ক্ষুব্ধ মমতা। তিনি বলেছেন, কয়েকটা কেন্দ্রীয় সরকারি এজেন্সি দিয়ে বিজেপি গোটা দেশে তুঘলকি কাণ্ড চালাচ্ছে, কারো আজকে বেঁচে থাকার অধিকার নেই। এদিন দলীয় নেতা কর্মীদের সতর্ক করেছেন মমতা। তিনি বলেছেন, দলের ঊর্ধ্বে কেউ নয়, আর মানুষ সকলের ঊর্ধ্বে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে জানালো জাতিসংঘ। বিষয়টি আমেরিকার জন্য লজ্জাজনক বলে মন্তব্য তেহরানের। নিজের তৈরি হালকা পরিবহন বিমান সিমর্গ উন্মোচন করল ইসলামী প্রজাতন্ত্র ইরান। এটি নির্মাণে অনুসরণ করা হয়েছে আন্তর্জাতিক মান ও নীতিমালা। বাংলাদেশ থেকে বিমানের হজ ফ্লাইট শুরু নিয়ে অনিশ্চয়তা। 31 মে পূর্ব নির্ধারিত সময়ে ফ্লাইট শুরু সম্ভব নয় বলে জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এবং ভারতের মহারাষ্ট্র রাজ্যে এবার মুঘল শাসক আওরঙ্গজেবের কবর ভেঙে ফেলার দাবি জানালো রাজ ঠাকুরের নেতৃত্বাধীন উগ্র হিন্দুত্ববাদী দল নবনির্মাণ সেনা। এবারে আমাদের সঙ্গে যোগাযোগ রেখে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। আজ এ পর্যন্তই খোদা হাফেজ।